জয় গৌরী। আমরা গতদিন এই মহাভারত ত্রিগ্রন্থের অতি সুন্দর উদ্যোগ পর্বের সেই রাজসারথি সঞ্জয় এসে তিনি কি বলেছিলেন আমরা সে বিষয়ে শ্রবণ করেছিলাম। আজ তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। এবারে দুর্যোধন সে কি বলেছিল আমরা সেই বিষয়ে শ্রবণ করতে চলেছি। অতি সুন্দর, আমরা আজ সকলেই এই সিদ্ধ হওয়ার উৎসবে হয়তো সকলেই ক্লান্ত, অল্প সময় শ্রবণ করব, করার পরে পাঠের বিরতি দেব। তা সমস্ত কথা শুনে দুর্যোধন তার পিতা অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গেল, গিয়ে কি বলছেন দেখুন, বলছেন হে মহারাজ ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, আমাদের জন্য চিন্তা করার প্রয়োজন নেই, আমরা যথেষ্ট শক্তিশালী এবং শত্রুদের সংগ্রামে পরাস্ত করতেও একেবারে পূর্ণরূপে সক্ষম, ভয়ের কোনো কারণ নেই। দেখবেন এই জগতেও দুষ্ট ব্যক্তি দেখা যায়, সব পেছন দিক দিয়ে সব কেটে নিয়ে চলে গেছে, তাও কি বলছে যে কোনো ভয় নেই, যা হচ্ছে খুব ভালো। তা ঠিক সেই প্রকার কথা। তা যখন ইন্দ্রপ্রস্থ থেকে কিছু দূরে সেই বনবাসী, সেই বনবাসীগণ পাণ্ডবরা তারা বিশাল সৈন্য নিয়ে শ্রীকৃষ্ণ এসেছিলেন তাদের কাছে। তারপরে কেকয়রাজ, ধৃষ্টকেতু, ধৃষ্টদ্যুম্ন এবং পাণ্ডবদের মিত্র অন্যান্য মহারথী সকলেই একত্রিত হয়েছিলেন। তারা সকলেই আপনার ও কৌরবদের অত্যন্ত নিন্দা করেছে। তারা আত্মীয় সহ আপনাকে বিনাশ করার জন্য প্রস্তুত এবং পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেওয়ার কথা তারা বলছিল। এই কথা আমার কানে আসতেই আত্মীয় বিনাশের আশঙ্কায় আমি ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্যকে এই কথাই জানাই। দুষ্ট দুর্যোধন বলছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে, তার পিতাকে। সেই সময় আমার মনে হচ্ছিল যে পাণ্ডবরাই এবার রাজ সিংহাসনে আসীন হবে। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে শ্রীকৃষ্ণ তো তাদের মানে আমাদের উৎখাত করে যুধিষ্ঠিরকে এই কৌরবদের একচ্ছত্র রাজা মানে করতে চান ভগবান শ্রীকৃষ্ণ। এই অবস্থায় আমাদের কি করা উচিত তাই বলি। তাদের কাছে মাথা নত করব, ভয়ে পালিয়ে যাব, নাকি প্রাণের ভয় ছেড়ে যুদ্ধে প্রবৃত্ত হব? তা যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করলে আমাদের অবশ্যই পরাজয় হবে, কেননা সব রাজাই তাদের পক্ষে, এমনকি দেশের প্রজাগণ আমাদের প্রতি প্রসন্ন নয়, সেই পাণ্ডবগণের প্রতি প্রসন্ন। দেশের প্রজাগণ পর্যন্ত আমাদের প্রতি সন্তুষ্ট নন, মিত্ররাও রুষ্ট হয়ে আছেন এবং সমস্ত রাজা ও আত্মীয় স্বজন আমাদের নানান কথা শোনাতে থাকেন। আমার কথা শুনে দ্রোণাচার্য, ভীষ্মদেব, কৃপাচার্য, অশ্বত্থামা বললেন হে রাজন, কথাটা কিন্তু সেই দুর্যোধন বলছেন তার পিতাকে। তারা বললেন রাজন ভয় পেও না, আমরা যখন যুদ্ধের জন্য প্রস্তুত হব তখন আমাদের পরাজিত করতে কে পারবে? আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমরা প্রত্যেকে একাই সমস্ত রাজাদের হারাতে সক্ষম। ওদের আসতে দাও, আমরা তীক্ষ্ণ বাণের সাহায্যে ওদের গর্বকে খর্ব করে দেব। এই সময় মহা তেজস্বী দ্রোণাচার্য ঠিক এই রূপ আমাকে বলেছিলেন, হে পিত, আগে সমগ্র পৃথিবী আমাদের শত্রুদের অধীনে ছিল, কিন্তু সব এখন আমাদের অধীনে, তারা বলেছিলেন। এছাড়া এখানে যেসব রাজা একত্রিত হয়েছেন এরাও আমাদের সুখ দুঃখকে নিজেদের বলেই মনে করতেন। প্রয়োজন হলে এনারা সকলেই আমাদের জন্য আগুনেও প্রবেশ করতে পারেন এবং অগাধ সমুদ্রেও তারা ঝাঁপ দেওয়ার জন্য একেবারে তৈরি। তাহলে আপনি শত্রুদের সম্পর্কে নানা প্রকার কথা চিন্তা করে কেন দুঃখিত হচ্ছেন? আপনি বিলাপ করবেন না এবং দুঃখিতও হবেন না। উন্মাদ প্রায় হয়েছেন দেখে এইসব রাজারা মজা দেখছে। আপনি এক জায়গায় স্থির থাকুন। এদের প্রত্যেকেই নিজেকে পাণ্ডবদের সমকক্ষ বলে মনে করেন, অতএব আপনি যে ভয়ে ভীত হচ্ছেন তা দূর করুন, পাণ্ডবরা আমাদের কিছুই করতে পারবে না। মহারাজ আরো বলছেন, যুধিষ্ঠিরও এবার আমার প্রভাবে এত ভীত হয়েছে যে সে নগরের পরিবর্তে, তার রাজ্যের পরিবর্তে সে পাঁচটি গ্রাম চাইছে পাঁচ ভাইয়ের জন্য। এটা আপনি বুঝতে পারছেন না? তারা ভয় চাইছে, তাদের ভয় হয়েছে যদি আবার মেরে ধরে তাড়িয়ে দিই তাহলে তো পাঁচটা গ্রামও যাবে, তাই ওরা আমাদের ভয়ে বলছে কি যে আমরা পাঁচটা গ্রাম দাও, আমাদের পাঁচটা গ্রাম দিলেই সন্তুষ্ট। দেখুন এই দৈন্য, দৈন্য খুব ভালো জিনিস, এটা হচ্ছে বৈষ্ণবদের ভূষণ বলা হয়েছে, কিন্তু এই দৈন্য যারা দুষ্ট রাজনীতিবিদ সবসময় কথার মধ্যে পলিটিক্স, ওদের সঙ্গে যদি আপনি দৈন্যতা দেখান না তা এই দুষ্ট দুরাত্মা দুর্যোধনের মতো আপনাকে মনে করবে। দেখুন তারা বলছে কত দৈন্যোক্তি নিয়ে, তাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তথাপি সেই দুরাত্মা দুষ্ট কুলাঙ্গার সে বলে কিনা তারা ভয়ে এমন করছে। এই জন্য দৈন্য দেখানো এক বড় বিপদ। যাই হোক, এবারে আরো বলছেন, হে রাজন, হে পিত, আপনি যে কুন্তিপুত্র ভীমকে এত বলবান বলে মনে করেন তাও আপনার এটা ভ্রান্ত ধারণা। আপনি আমার প্রভাব সম্পূর্ণভাবে জানেন না, আমি যে কেমন প্রভাবী এ আপনি কিছুই জানেন না। পৃথিবীতে গদাযুদ্ধে আমার সমকক্ষ দ্বিতীয় কেউ নেই, আগে ছিল না আর ভবিষ্যতেও হবে না। রণভূমিতে যখন ভীমের উপর আমার গদাঘাত হবে তখন সে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে মরে যাবে। অতএব এই মহাযুদ্ধে আপনি ভীমকে ভয় পাবেন না, সেই ভীমের জন্য তো আপনার ঘুম হয় না, ওই ভীম আমার কাছে তুচ্ছ, ছোট্ট এক প্রাণী বিশেষ, বিষণ্ণ হবেন না, ওকে আমি অবশ্যই বধ করব। তাছাড়া ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, ভূরিস্ত্রবা, প্রাক জ্যোতিষ নগরের রাজন্যবর্গ এবং শল্য জয়দ্রথ, যে জয়দ্রথকে ন্যাড়া করে আট দশটা টিকি রেখে ছেড়ে দিয়েছিল সেটাও ওখানে গিয়ে জুটেছে, সবগুলো মরার জন্য এক জায়গায় হয়েছে। কেন? যখন ওই পিঁপড়ে বা পতঙ্গ আগুন যেখানে ওড়ে না সেখানে উড়ে উড়ে যায়, বলে আগুন তো খুব মধুর জিনিস, আর সেখানে গিয়েই ওখানেই পুড়ে একেবারে ভস্ম হয়ে যায়। তা এই দুষ্ট জয়দ্রত ওদের সঙ্গে গিয়ে যোগ দিয়েছে, চিন্তা করছে আমার মাথা ন্যাড়া করে অসম্মান করে 8-10 জায়গায় 12 জায়গায় টিক্কি রেখেছিল। সাধুরা টিক্কি রাখে মাথার পেছন দিকে এক জায়গায় আর তার 12-14 জায়গায় টিক্কি। তা সেই প্রতিশোধ নেওয়ার জন্য গিয়ে দুষ্টদের সঙ্গে মিশে গেছে, দুষ্ট দুষ্টর সঙ্গেই মিশ, সাধু সাধুর সঙ্গেই মিশ, যারা স্ত্রৈণ তারা স্ত্রৈণ ব্যক্তির সঙ্গেই মেলামেশা করে। এইসব বীররা প্রত্যেকেই পাণ্ডবদের বধ করতে সব, পাণ্ডবরা যেন একবারে আলু বেগুন মনে করছে, দুষ্ট দুর্যোধন মনে করছে আলু বেগুন কোনো দামই নেই। কিন্তু এরা এমনই কানকাটা যে লজ্জা বলতে কিছু নেই। সেই ঘোষ যাত্রায় যাদের প্রাণ ফিরিয়ে দিল, যদি কোনো পাণ্ডবগণ ওদের উপকার না করে যদি কোনো জন্তু জানোয়ারকে উপকার করত তাহলে কৃতজ্ঞতা স্বীকার করত, কিন্তু এমনই দুষ্ট ঘোষ যাত্রা থেকে তাদের মুক্তি দিল। বিরাটনগরে গরু চুরি করতে গেল, সেখানেও তাদের প্রাণ দান করলো, তথাপি মানে কৃতজ্ঞতা বোধ নেই। তা যারা অকৃতজ্ঞ ব্যক্তি তাদেরকে দান করলেও লাভ নেই, সদ উপদেশ করলেও লাভ নেই, তাদের সঙ্গে মিশলে আরো বিপদ আর বিপদ। এরা যখন একত্রে ওদের আক্রমণ করবেন তখন এক মুহূর্তেই ওদের সকলকে জমের দ্বারে পৌঁছে দেবে, আমরা খুব শক্তিশালী। গঙ্গা দেবীর পুত্র ব্রহ্মর্ষি কল্প পিতামহ ভীষ্মের পরাক্রম দেবতারাও সহ্য করতে পারেন না, এতদ ব্যতীত এই পৃথিবীতে তাকে বধ করারও কেউ নেই, কারণ তার পিতা শান্তনু প্রসন্ন হয়ে তাকে ইচ্ছা মৃত্যু বর প্রদান করে রেখেছেন, তাকে কে মারবে? দেবতাগণ পর্যন্ত তাদের ভীষ্মদেবের সামনে আসবে না। দ্বিতীয় বীর ভরদ্বাজ পুত্র দ্রোণ মানে দ্রোণাচার্য অস্ত্র গুরু, তার পুত্র অশ্বত্থামাও অস্ত্রে পারঙ্গত, আচার্য কৃপকেও কেউ বধ করতে পারবে না এই জগৎ। এইসব মহারথীগণ দেবতার ন্যায় বলশালী, আর অর্জুন এদের কারো দিকেই মাথা তুলে দাঁড়ানোর সাহস করবেন, অথচ কতবার হেরেছে, একবার না একই যুদ্ধে 2-2, 4-4 বার করে একেবারে ছুটে পালিয়েছে, আর সেই মানে একেবারে বোধ বিবেক হারিয়ে ফেলেছে সেই দুর্যোধন, সে বলে কিনা যে তারা আমাদের কি করবে, দাদি সামনে না সামনে, তা সে আমাদের কি করতে পারবে? তা যারা অকৃতজ্ঞ তাদের তারা লোকের থেকে যতই উপকৃত হোক, শুধু উপকৃত না তারা তো প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ দান করেছে পাণ্ডবগণ, তথাপি দেখুন দুষ্ট দুরাত্মা ব্যক্তিরা কোনোদিনই ভালো হয় না। অতএব এদের কাছে দৈন্য প্রকাশ করা মানে দৈন্যের যে মর্যাদা সেটাকে লঘু করে। তাই কর্ণকেও আমি ভীষ্ম দ্রোণ এবং কৃপাচার্যেরই সমকক্ষ বলে মনে করি, সেই অঙ্গদেশের রাজা আমার মিত্র যে সুতপুত্র কর্ণ যে রাধেয় সেও তাদের থেকে কোনো অংশে নুনো নয়। আর যদি এই সমস্ত কথা ভীষ্মদেবের সামনে বলেন তাহলে ভীষ্মদেব তো সবার মধ্যে অপমান করে দেন, আমরা কয়েকবারই শুনেছি সে বিষয়। তাই সংসপ্ত ক্ষত্রিয়রাও তেমনই পরাক্রমশালী, মানে তাদের দলের যে সমস্ত ক্ষত্রিয় বর্গ এসেছিল তাদের দলে যারা ছিল কেউ কেউ মানে প্রতিজ্ঞায় আবদ্ধ থাকার দরুন তাদের সঙ্গে ছিল, আর বাকি যতগুলো ছিল সব নষ্টের গোড়া বদমাস দুষ্ট। বাকি কৃপাচার্য দ্রোণাচার্য পিতামহ ভীষ্মদেব অশ্বত্থামা, যুযুৎসু, এনারা সকলেই ভালো ছিলেন, অনেকেই ভালো ছিলেন, কিন্তু তারা ওই কর্তব্যের খাতিরে ফেঁসে গিয়েছে। আর তারা এমনই পরাক্রমশালী যে অর্জুনকে বধ করতে নিজেদের পর্যাপ্ত বলে মনে করে। আমাদের তো 11 অক্ষৌহিণী সেনা, তারা প্রত্যেকেই ওই পাণ্ডবগণকে পিষে মেরে ফেলতে পারে। হে রাজন, আপনি মিথ্যাই পাণ্ডবদের ভয় পাচ্ছেন। যখন সেই কানা একা একা আছে তখন গিয়ে পাঠ পড়াচ্ছে। আপনি বলুন, ভীম মারা পড়লে ওদের মধ্যে কে আছে যে আমার সঙ্গে সে যুদ্ধ করবে? আর ভীমকে তো আমি মানে গদা দিয়ে পিটিয়ে পিটিয়েই মেরে ফেলব। মানে এমনই ভাব প্রদর্শন করাচ্ছে যে মনে হচ্ছে পাণ্ডবগণ একেবারে আলু বেগুনের মতন। যদি কাউকে মনে হয় তাহলে বলুন, আপনি যদি মনে করেন সেই ভীমকে শেষ করার পরে আমাদের সামনে অল্প ক্ষণিকের জন্য কে টিকে থাকতে পারে বলুন, সে কে? শত্রু সেনার মধ্যে পঞ্চপাণ্ডব এবং ধৃষ্টদ্যুম্ন ও সাত্যকী, এই 7 জন বীরই হল প্রধান বীর এবং এরা বলশালীও। কিন্তু আমাদের আমাদের পক্ষে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, সোমদত্ত, বাল্লিক, প্রাক জ্যোতিষপুরের রাজা শল্য, অবন্তীরাজ, বিন্দ এবং অনুবিন্দ, জয়দ্রথ, দুঃশাসন, দুর্মুখ, দুঃসহ, শ্রুতায়ু, চিত্রসেন, পুরুমিত্র, বিভিংসতি, শল, ভূরিশ্রবা ও বিকর্ণ, এসব বড় বড় বীর, তাদের মধ্যে তো মাত্র 7 জন। আর সেই কৃষ্ণ সে কি করবে? সে তো ওই জরাসন্ধের ভয়ে সেই মথুরা নগরে থাকত, বৃন্দাবনে গোপীদের ঘরে চুরি করে খেয়ে বেড়াত। তারপরে এমন দুষ্ট এই কৃষ্ণ, ওর তখন বুদ্ধি খারাপ হয়ে গেছে, সে মথুরায় এসে ওর মামাকে মেরে ফেলল। দিয়ে মথুরায় কতগুলো লোকজন ছিল তাদের সঙ্গে নাকি সেও রাজা হয়নি, তার আবার বংশের অভিশাপ আছে, তাই তার দাদু তাকে করলো রাজা। একদিন করলো কি, সে ভয়ে মানে প্রবর্ষণ পর্বতের উপর দিয়ে লাফ দিয়ে দ্বারকায় এসে সেই সমুদ্রের মধ্যে একটি দুর্গ নির্মাণ করে সেখানে ভয়ে লুকিয়েছে। সেই কৃষ্ণ আমাকে কি করবে? সে তো এমনি পালিয়ে পালিয়ে বেড়ায়। বুদ্ধি যখন খারাপ হয় তখন তার বুদ্ধি এই রকমই কাজ করে। এবারে বলছেন, এসব হলো বড় বড় বীর। হে পিত, এছাড়া আমাদের 11 অক্ষৌহিণী মানে 11 অক্ষৌহিণী সেনা একত্রিত হয়েছে। তার শত্রুপক্ষে আমাদের থেকে কম মাত্র 7 অক্ষৌহিণী সৈন্য তাদের কাছে আছে। তাহলে আপনি যে এই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন, আপনি একবার চিন্তা করে দেখুন তো। ঠান্ডা মাথায় বাপকে বলছি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আমাদের কাছে তারা তো কিছুই না। 7 অক্ষৌহিণী সেনা, তার মধ্যে 2-4 জন সাত্যকী আদি আছে একটু শক্তিশালী, তা আমরা ও পিষে মেরে দেব, কোনো চিন্তা নেই। আপনি আমার সেনাদের সক্ষমতা এবং পাণ্ডব সেনাদের দুর্বলতা বুঝে আর যেন ভয় পাবেন, এই আমি আপনাকে অভয়বাণী প্রদান করব। এই কথা বলে রাজা দুর্যোধন সময় মতো সব কিছু জানার জন্য সঞ্জয়কে আবার জিজ্ঞাসা করলেন। আবার ভয়ও আছে, সঞ্জয়কে গিয়ে জিজ্ঞাসা করছেন, সঞ্জয় তুমি তো পাণ্ডবদের খুব প্রশংসা করছো, তুমি খাও আমাদের আর প্রশংসা করো পাণ্ডবদের, তুমি আর এই আমাদের এই বিদুর কাকা, যাকে আমাকে নাম বললেই আমার গাটা জ্বলে ওঠে, আর পিতামহ ভীষ্মদেব, এ তো সবসময় পাণ্ডবদেরই কীর্তন করে, ভগবানের কীর্তন বাদ দিয়ে এদের হাতে করতাল তুলে দিলে বোধ হয় সেই পাণ্ডবদের কীর্তন করে বেড়াবে। তারা তো আমাদের কোনো গুণই দেখতে পায় না, সবসময় যখন দেখো এই সুতপুত্র দাসীপুত্র বিদুর নিজের কাকা কেমন ভাবে বলছে, সে আমাদের নিন্দাই করতে থাকে, তাদের সব ভগবান ওই পাণ্ডবগণ, তা তুমি তাদের শুধু প্রশংসা করছো, এর কারণটা কি? আচ্ছা ঠিক আছে, বলতো অর্জুনের রথে কেমন ঘোড়া আর কেমন ধ্বজা আছে, মানে সেটা জানতে চাইছি। সঞ্জয় বললেন, হে রাজন, অর্জুনের রথের ধ্বজায় দেবতাদের মায়ার সাহায্যে নানা প্রকার ছোট বড় দিব্য বহুমূল্য মূর্তি বিদ্যমান, তার রথের উপরে বহু দেবদেবীর মূর্তি রয়েছে, আর তার উপরে পবন নন্দন হনুমান তার উপরে নিজ মূর্তি স্থাপন করেছেন, এবং সেই ধ্বজা সব দিকে, মানে এদিকে দক্ষিণ দিকে ডান দিকে এবং বাঁ দিকে, মানে এক যোজন পরিমিত বিস্তৃত, এক যোজন পরিমাণ বিস্তৃত। আর বিধাতার এমনই মায়া যে সেই রথটা যদি বনের মধ্যে প্রবেশ করে তাহলে তার গায়ে কোনো বৃক্ষাদি কিছু বাধে না, সেই বৃক্ষাদিগণ পর্যন্ত তাদের জায়গা দিয়ে দেয়, তাহলে সে এক দিব্য রথ, তার মধ্যে দেবত্ব শক্তি সংযুক্ত রয়েছে, তা না হলে এমন কি করে হবে? সাধারণ একটা রথ কেউ যদি রাস্তা ছাড়া মানে বেপথে যদি চলে যায় তাহলে সে আর যেতে পারে না, কিন্তু সেই রথের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে যেখান থেকেই যাক না কেন আপনা আপনি জায়গা হয়ে যায়। আর অর্জুনের রথে চিত্ররথ গন্ধর্ব প্রদত্ত বায়ুর ন্যায়, মানে বায়ুর ন্যায় বেগসম্পন্ন শ্বেত বর্ণের উত্তম উত্তম ঘোড়া নিযুক্ত আছে, কটি? 100টি। দৈবক্রমে যদি কোনো ঘোড়ার মৃত্যু হয় তাহলে ওই রথের এমনই আশীর্বাদ দিয়ে রেখেছে ব্রহ্মাদি দেবতাগণ যে সে যে ঘোড়াটা মারা যাবে সেই ঘোড়াটার পরিবর্তে আরেকটা ঘোড়া এসে আপনা আপনি তাতে জুড়ে যাবে, অতএব সেই শত ঘোড়া কখনোই মানে কম হবে না, যে ঘোড়াটা মারা গেল সঙ্গে সঙ্গে আরেকটা ঘোড়া এসে তাতে সংযুক্ত হয়ে যায়। এবারে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তিনি বললেন, হে সঞ্জয়, যুধিষ্ঠিরের প্রসন্নতার জন্য যারা পাণ্ডবদের পক্ষে আমার পুত্রের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই সৈন্যদলের শক্তি সম্পর্কে, সেই শক্তি সম্বন্ধে আমাকে তুমি বর্ণনা দাও, তারা কেমন বীর, কেমন শক্তি, কি কি অস্ত্রশস্ত্র নিয়ে তারা এসেছে, কে কে এসেছে, আমাকে তা বল। সঞ্জয় বললেন যে আমি অন্ধ ও বৃষ্ণিবংশীয় যাদবদের প্রধান শ্রীকৃষ্ণ এবং চেকিতান ও সাত্যকীকে ওখানে দেখেছি, আর এরা এমনই বড় বীর যে দেবতারা এদের দেখলে মানে ছুটে পালায় রণক্ষেত্রে, এত বড় বীর। আর এই দুই প্রসিদ্ধ মহারথী প্রত্যেকে এক এক অক্ষৌহিণী সৈন্য নিয়ে পাঞ্চাল নরেশ, দ্রুপদ, তার 10 পুত্র সত্যজিৎ এবং ধৃষ্টদ্যুম্ন সহ এক অক্ষৌহিণী সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। মহারাজ বিরাট শঙ্খ এবং উত্তর নামক তার পুত্র এবং সূর্যদত্ত, মদিরাক্ষ প্রমুখ বীরদের সঙ্গে এক অক্ষৌহিণী সেনা নিয়ে তারাও এসেছেন। এছাড়া কেকয় দেশের 5 সহোদর রাজাও এক অক্ষৌহিণী সেনা নিয়ে পাণ্ডবদের পক্ষে যুক্ত হয়েছে। আর পাণ্ডবদের সেখানে তাদেরকে দেখে মানে চিত্তটা ভয়ে কম্পমানা হয়ে ওঠে। আমি ওখানে শুধু এদেরকেই দেখে এসেছি যারা পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবেন। হে রাজন, সংগ্রামের জন্য ত্রিখণ্ডীকে ভীষ্মের জন্য রাখা হয়েছে, তারা কে কাকে বধ করবে তার জন্য একেবারে নিশ্চিত হয়ে আছে। যে একজন যুদ্ধ করছে সেখানে মাঝখানে আরেকজন গিয়ে তীর চালাবে তা না, কে কাকে মারবে সে ধর্মতভাবে তারা একেবারে স্থির করে রেখে শ্রীখণ্ডীকে ভীষ্মকে মারার জন্য তারা নিযুক্ত করে রেখেছেন। তার পৃষ্ঠপোষক রূপে মৎস্যদেশীয় বীরদের মধ্যে সঙ্গে রাজা বিরাটও থাকবেন। এই রাজা বিরাট তিনিও কিন্তু মহাশক্তিশালী, যুদ্ধবিদ্যায় মহাকৌশলী। মদ্ররাজ শল্য রাজা যুধিষ্ঠিরকে সুরক্ষিত রাখবে, আর দুর্যোধনের 100 ভ্রাতা ও পুত্রগণের দিকে এবং পূর্ব ও দক্ষিণ দিকের ভাগে নজরে রাখবেন রাজা ভীমসেন। আর কর্ণ, অশ্বত্থামা, বিকর্ণ এবং সিন্ধুরাজ জয়দ্রথের ভার অর্জুনের উপর সমর্পণ করে রেখেছেন, অর্জুন তাদের দেখবে। এছাড়াও যে রাজাদের সঙ্গে অন্য কারো যুদ্ধ করা সম্ভব নয় তাদেরও অর্জুন নিজে আক্রমণের পরিকল্পনা করে রেখেছেন। যারা মহারথী তাদেরকে অর্জুনই তাদের বিনাশ করবেন, এইভাবে তারা স্থির করেছেন। আর কেকয় দেশের যে মহাধনুর্ধর পাঁচ সহদার রাজপুত্রেরা আছেন তারা আমাদের পক্ষের কেকয় বীরদের সঙ্গে যুদ্ধ করবেন। দুর্যোধন ও দুঃশাসনের সব পুত্র এবং রাজা বৃহৎবল সুভদ্রানন্দন অভিমন্যুর বিরুদ্ধে তাকে স্থির করে রাখা হয়েছে। সেই অভিমন্যু তিনি সাধারণ নন, ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বে দ্রৌপদীর পুত্রগণ আচার্য দ্রোণের সম্মুখীন হবেন। সোমদত্তের সঙ্গে চেকিতানের রথযুদ্ধ হবে এবং ভোজবংশের কৃতবর্মার সঙ্গে সাত্যকী যুদ্ধ করবেন। এসব মহারথী, এ বিশাল তাদের পরাক্রম, বিশাল তাদের বৈভব, বিশাল তাদের বাহুবল। আর সেই যে মাদ্রীপুত্র সহদেব স্বয়ং আপনার শ্যালক, এই শকুনিকে যুদ্ধ শকুনির সঙ্গে যুদ্ধ করতে চান, এবং নকুল, উলুক, কৈতব্য এবং শাশ্বতদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্থির করেছেন। এরা ব্যতীত আরও যেসব যোদ্ধা আপনাদের পক্ষে যুদ্ধ করবেন পাণ্ডবগণ তাদের বিরুদ্ধে বিভিন্ন যোদ্ধা নিযুক্ত করেছেন এখন থেকেই, তাদের সব একেবারে ফিট তৈরি। হে রাজন, আমি নিশ্চিন্তে অপেক্ষা করছিলাম, তখন ধৃষ্টদ্যুম্ন আমাকে বললেন, তুমি শীঘ্র এখান থেকে যাও এবং গিয়ে দুর্যোধনের পক্ষের বীরদের বাল্লিক, কুরু এবং প্রতিপের বংশধরদের কৃপাচার্য কর্ণ, দ্রোণ, অশ্বত্থামা, দুষ্ট জয়দ্রথ, দুষ্ট দুঃশাসন, বিকর্ণ, রাজা দুর্যোধন এবং পিতামহ ভীষ্মকে সত্বর জানাও যে মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, না হলে দেবতা দ্বারা সুরক্ষিত অর্জুন তোমাদের বধ করবে। তুমি যাও, শীঘ্র গিয়ে এই খবর দাও। ধৃষ্টদ্যুম্ন, রাজা দ্রুপদ, তারা সেই দ্রৌপদীকে যে এমনভাবে লাঞ্ছিত করা হয়েছিল তারা কখনো ভুলে যেতে পারেনি। পাণ্ডবগণ যুদ্ধ না চাইলেও তারা যুদ্ধ করার জন্য একেবারে প্রস্তুত, কারণ দেবী দ্রৌপদীর সঙ্গে যে অশোভনীয় ব্যবহার করা হয়েছিল তা কোনো জ্ঞান্ত ব্যক্তি তা ভুলে যেতে পারেন না। আর তারা তো নিজেদের ভগিনী এবং নিজেদের পুত্রী, তাহলে তাদের ভেতরটা কেমন হতে পারে। তোমরা শীঘ্রই ধর্মরাজকে তার রাজ্য সমর্পণ করো, তিনি পৃথিবীতে সুপ্রসিদ্ধ বীর, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, এটা গিয়ে বলবে। হে সব্যসাচী, অর্জুনের ন্যায় পরাক্রমী বীর যোদ্ধা এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। গান্ডীবধারী অর্জুনের রথ দেবতারা রক্ষা করে থাকেন, কোনো মানুষের পক্ষে তাকে হারানো একেবারেই অসম্ভব সম্ভব নয়। অতএব যুদ্ধের জন্য মনস্থির করো না। যুদ্ধ আমরা করতে জানি, কিন্তু আমরা চাইছি না একমাত্র আত্মীয় স্বজনগণ তারা সকলে মারা যাবে। যে সমস্ত যোদ্ধাগণ মারা যাবে তাদের স্ত্রীরা বিধবার বেশে বিলাপ করবে, ক্রন্দন করবে, তা আমরা চাই না। এখনো সময় আছে। এই কথা শুনে অন্ধ ধৃতরাষ্ট্র বললেন, হে দুর্যোধন, তুমি যুদ্ধের চিন্তা ত্যাগ কর। মহাপুরুষগণ কোনো অবস্থাতেই যুদ্ধ করাকে ভালো বলেন না। অতএব হে পুত্র, তুমি পাণ্ডবদের যথোচিত অংশ দিয়ে দাও, তোমার ও তোমার পারিষদ বর্গের জন্য অর্থ রাজ্যই যথেষ্ট। এই হস্তিনাপুর তুমি নিয়ে নাও, আর তাদের যে নিজের পরাক্রম, নিজেদের কর্মক্ষমতা দেখিয়ে কর্মদক্ষতায় তারা যে সেই মানে প্রস্তর খণ্ডে পরিপূর্ণিত যে এক মানে বিকট বেকট জায়গা ছিল, সেটাকে তারা ইন্দ্রপ্রস্থের রূপ দিয়েছে। অতএব সেই ইন্দ্রপ্রস্থ তাদের ফিরিয়ে দাও, যুদ্ধ করা উচিত হবে না। এই কথা তিনি বললেন। আর বলছেন যে তুমি চিন্তা করে দেখো, তাদের সঙ্গে যুদ্ধ করাটা কোনো অবস্থায় মানে ঠিক হবে না। মহাপুরুষগণ যুদ্ধকে পছন্দ করেন না। অতএব হে পুত্র, তুমি পাণ্ডবদের যথোচিত অংশ ফিরিয়ে দাও। দেখো, আমিও যুদ্ধে সম্মত নই, এবং আমাদের পিতামহ ভীষ্মদেব, দ্রোণ, অশ্বত্থামা, সঞ্জয়, সোমদত্ত, শল্য ও কৃপাচার্যও তারা যুদ্ধে রাজি নয়। এছাড়া সত্যব্রত, পুরুমিত্র, জয় এবং ভূরিশ্রবাও যুদ্ধের পক্ষে নেই, তারাও যুদ্ধ করতে চায় না। আমার মনে হয় তুমিও নিজ ইচ্ছায় যুদ্ধ করছো না। এই পাপাত্মা দুঃশাসন, কর্ণ, শকুনি আর দুঃশাসন তোমাকে বুদ্ধি দিচ্ছে। তুমি এই পাপাত্মাদের কথা শুনো না, শুনলে এটা ভালো হবে না। তখন সেই পাপাত্মা দুর্যোধন সে বলছে, হে পিত, আমি আপনার দ্রোণের, ভীষ্মের, অশ্বত্থামা, সঞ্জয়, কাম্বোজ, নরেশ, কৃপ, সত্যব্রত, পুরুমিত্র, ভূরিশ্রবা এবং অন্য সব যোদ্ধার সাহায্যে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে প্রস্তুত হইনি। আমি কর্ণ এবং দুঃশাসন এই তিনজনেই যুদ্ধে পাণ্ডবদের বিনাশ করব, এদের দরকার নেই। আমরা এই তিন পাপাত্মা মিলেই তাদের নষ্ট করব, এই কোনোদিন সম্ভব হয়? বলছেন, তখন সে ক্রোধিত হয়ে বলছে, তাদের দরকার নেই, আমরা তিনজন মিলেই তাদের যুদ্ধে হারিয়ে দেব। হয় পাণ্ডবদের বধ করে রাজা হব, না হলে পাণ্ডবরাই আমাদের বধ করে রাজ্যভোগ করবে। আমি ধন, জীবন ও রাজ্য সব কিছু ছাড়তে রাজি, কিন্তু পাণ্ডবদের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর তাদের ইন্দ্রপ্রস্থ দেওয়া তো দূরের কথা, পাঁচটি গ্রাম দেওয়া তো দূরের কথা, সূচাগারে যেটুকু মাটি ধরে সেটুকুও আমি ওদের দিতে পারব না। তাহলে এবার দুষ্টের অভিপ্রায় একবারে পূর্ণরূপে প্রকাশ পেল। অন্ধ ধৃতরাষ্ট্র মহোদয় তিনি বললেন, হে বন্ধুগণ, তোমাদের কৌরবদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। দেখছে দুর্যোধন তো শুনবে না, দুর্যোধনকে আমি ত্যাগ করেছি, কিন্তু যারা এই মূর্খকে অনুসরণ করবে তারা অবশ্যই জমালয়ে যাবে। এই এতদিন পরে বোধহয় এই অন্ধ ধৃতরাষ্ট্র একটা ভালো কথা বলল। আর পাণ্ডবদের আঘাতে কৌরব সেনা যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন তোমাদের আমার কথা স্মরণ হবে যা আমি নিষেধ করেছিলাম। তারপর সঞ্জয়কে বললেন, হে সঞ্জয়, মহাত্মা শ্রীকৃষ্ণ এবং অর্জুন তোমাকে যা বলেছেন আমাকে সব কিছু বলো, আমার শুনতে ইচ্ছা হচ্ছে। সঞ্জয় তিনি আবার বলা আরম্ভ করলেন রাজাজ্ঞা পেয়ে। তিনি বলছেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ও অর্জুনকে যেভাবে দেখেছি এবং তারা যা বলেছেন তা সবই আপনাকে জানাচ্ছি। মহারাজ, আপনার বার্তা জানাবার জন্য আমি অত্যন্ত সতর্কভাবে করজোড়ে তাদের অন্তপুরে প্রবেশ করি। তাদের যেখানে গুপ্ত মন্ত্রণা চলছিল সেখানে আমি অনেক বিনয় সহকারে প্রবেশ করি। সেই স্থানে অভিমন্যু বা নকুল সহদেব যেতে পারেন না, তাদেরকেও প্রবেশ বর্জিত, যে তাদের গুপ্ত মন্ত্রণা যেন বাইরের কেউ না জানে। তাই নকুল সহদেবকে পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেয়নি। সেখানে শ্রীকৃষ্ণ আমি গিয়ে দেখলাম কি অদ্ভুত লীলা, যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ দুটি অর্জুনের কোলে রেখে বসে আছে। অর্জুন সে নিচে বসে আছে আর ভগবান উঁচু জায়গায় বসে আছে, চরণ দুটিকে ধরে অর্জুন তার কোলে স্থাপনা করেছে। আমি সেই দৃশ্য দেখলাম। অর্জুন আমাকে বসার জন্য একটি স্বর্ণ আসন দিলে আমি সেই স্বর্ণ আসনটি গুটিয়ে হাতে করে পাশে রেখে দিলাম। যে প্রভুর সামনে বসবো সেখানে আসনের কি প্রয়োজন? দুই মহাপুরুষকে একত্রে দেখে আমি ভীত হয়ে ভাবতে লাগলাম যে অল্প বুদ্ধি দুর্যোধন কর্ণের কথায় এবং বিষ্ণু ও ইন্দ্রের ন্যায় বীরদের স্বরূপ জানতে পারল না। এই নরনারায়ণ ঋষি তারা এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তাদের সমকক্ষে কে কে যাবেন? কেউ নয়। আমি তখন চিন্তা করলাম যে আপনার পুত্র দুর্যোধন বাস্তবিকই এই দুষ্টদের সংসর্গ পেয়ে তার বুদ্ধি একেবারে লোপ হয়েছে। তখনই আমি দৃঢ় নিশ্চিত হলাম যে এনারা দুজন যার আদেশে থাকেন সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। সেই ভগবান যাদের সঙ্গে থাকেন তাদের সব কিছুই তিনি দিতে পারেন, শুধু তাই নয়, তাদের হারিয়ে যাওয়া সম্পদ তারা ফিরে পান যারা প্রভুর শরণাপন্ন। আর যারা মানে সব সময় প্রভু যাদের সঙ্গে মিলেমিশে আছেন তাদেরকে কে পরাজিত করবে? কেউ নয়। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের কেউই সকলেই যদি একত্রিত হয় তথাপি প্রভু যাদের পক্ষে থাকেন তাদের কেউ কোনো বিন্দুমাত্র ক্ষতি করতে সমর্থ হয় না। আমাকে তারা আহারাদি দ্বারা তৃপ্ত করলেন, প্রথমে সুন্দর সুন্দর ভোজ্য দ্রব্য আমাকে পাওয়ালেন, তারপর ভালোভাবে বসে আমি তাদের আপনার বার্তা জানালাম আপনি যা বলেছিলেন। কিন্তু এই যে অন্ধ ধৃতরাষ্ট্র সে কিন্তু ভালো কথা বলেনি, সে বলেছিল আমি পাণ্ডবদের আশীর্বাদ করি আর তাদের রাজ্য আদি কিছু নেওয়ার প্রয়োজন নেই, আমার আশীর্বাদ এটাই যে তোমরা যেখানে আছো সেখানেই সুখে থাকো, এটাই আশীর্বাদ। তার মানে বোঝা যাচ্ছে যে এই অন্ধ ধৃতরাষ্ট্র ব্যক্তিটি সুবিধে ছিল না। তখন অর্জুন ও শ্রীকৃষ্ণকে প্রণাম করে উত্তর দেওয়ার জন্য প্রার্থনা জানালেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বসে মৃদু মৃদু কঠিন বাক্যে আমাকে বলতে লাগলেন। ভগবান বলছেন, হে সঞ্জয়, বুদ্ধিমান ধৃতরাষ্ট্র, কুরুবৃদ্ধ ভীষ্ম এবং আচার্য দ্রোণকে তুমি আমাদের হয়ে এই সংবাদ জানাবে, বয়োজ্যেষ্ঠদের আমাদের প্রণাম জানাবে এবং কনিষ্ঠদের কুশল জিজ্ঞাসা করে তাদের বলবে, তোমাদের মাথার উপর এক মহা সংকট এসে উপস্থিত হয়েছে, মহা সংকট তোমাদের মস্তকে নৃত্য করছে। সুতরাং তোমরা নানা যজ্ঞ অনুষ্ঠান করো, যাতে সেই ভয়ঙ্কর সময়টা নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণদের দান করতে বলো, আর স্ত্রী পুত্রাদির সঙ্গে কিছুদিন আনন্দ ভোগ করে নিতে বলো শেষবারের মতন, ভগবান বলছে। আর দেখো, দ্রৌপদীর বস্ত্র আকর্ষণের সময় তিনি যে হে গোবিন্দ, হে গোবিন্দ বলে আমাকে ডেকেছিলেন, সেই ঋণ আমার উপরে এসে পড়েছে। আমি তার কাছে ঋণী। আমাকে কেউ যদি একবার বলেন হে গোবিন্দ আমি তোমার, তাহলে আমি তার কাছে বিকৃত হয়ে যাই। তাই আমি দ্রৌপদীর কাছে বিক্রি হয়ে গেছি, ঋণী হয়ে গেছি, তা সেই ঋণ আজ আমাকে পরিশোধ করতে হবে, এ কথা তুমি তাদের বলো। আর সেই ঋণ এক মুহূর্ত আমি ভুলতে পারছি না, আমার কাছেও সেই ঋণ যেন বোঝা বলে মনে হচ্ছে। আরে, যার সঙ্গে আমি থাকি সেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে কে চাইবে? এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু ত্রিলোকে নয়, আমি যে অর্জুনের সঙ্গে আছি এই বিশ্বব্রহ্মাণ্ডে, তার সঙ্গে যুদ্ধ করতে কে সক্ষম? আর আমার তো দেবতা, অসুর, মানুষ, যক্ষ, গন্ধর্ব এবং নাগেদের মধ্যে এমন কেউ নজরে আসছে না যে অর্জুনের সঙ্গে সে যুদ্ধ করবে। আর যে রণভূমিতে অর্জুনের সম্মুখীন হওয়ার সাহস রাখে, তার পর্যাপ্ত প্রমাণ হল যে বিরাট নগরে অর্জুন একাই সেই কৌরবদের একেবারে বিধ্বংস প্রায় করে দিয়েছিল। তাদেরকে অর্জুন ইচ্ছা করলে প্রাণদণ্ড দিতে পারত, কিন্তু তা সে ধার্মিক ধর্মকে কখনো ছাড়ে না, তাই সে তাদের প্রাণ ফিরিয়ে দিয়েছিল। আর তারাও তখন পালিয়ে গিয়ে কোনো প্রকারে প্রাণ বাঁচায়। বল, বীর্য, তেজ, কাজের তৎপরতা এবং অবিশ্বাস ও ধৈর্য, এই সমস্ত গুণ অর্জুন ব্যতীত আর কারোর মধ্যেই দেখা যায় না। তিনি কেমন দয়ালু দেখো, সে ইচ্ছা করলে তাদেরকে সেখানে একবারে হত্যা করতে পারত, কিন্তু তা করেনি। অর্জুনকে উৎসাহ প্রদান করে শ্রীকৃষ্ণ মেঘের ন্যায় গুরুগম্ভীর স্বরে এই সমস্ত কথা আমাকে বলেছিলেন, হে মহারাজ, আপনি একজন জ্ঞানী, বয়োবৃদ্ধ, তাই আপনি চিন্তা করুন যে তিনি কেমন ধরনের কথা আপনাকে বলেছেন। আমি তো বুঝতে পারছি, কিন্তু কৃপা করে আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার সারথি হলেও আমার উচিত আপনাকে আমার জ্ঞান অনুসারে একেবারে সৎ পরামর্শগুলি আপনাকে প্রদান করা। তা আমি আপনার কাছে করবদ্ধভাবে প্রার্থনা জানাচ্ছি, হে মহারাজ, আপনি তাদের গচ্ছিত রাজ্যকে ফিরিয়ে দিন, এতেই আপনার মঙ্গল হবে। এ আমি প্রথম দিন এসে গভীর নিশিতে আপনাকে বলেছিলাম। আপনি আমার প্রতি হয়তো অসন্তুষ্ট, কিন্তু আমি আপনার মঙ্গলের জন্য আমি আপনাকে কড়া কথা বলতে পারি, তাতে যদি আপনি আমাকে প্রাণদণ্ড দিতে চান তাও আমি স্বীকার করব। কিন্তু হে মহারাজ, আপনি যা করেছেন ইতিহাস আপনাকে ঘৃণা করবে। তা এখনো একটি মানে অন্তিম বিকল্প আছে, যে আপনি তাদের সুন্দরভাবে যুদ্ধাদি বিরুদ্ধ আচরণ না করে তাদের সেই গচ্ছিত রাজ্যটি ফিরিয়ে দিন, তাহলে ইতিহাস কমপক্ষে আপনার নিন্দাটা বোধহয় আর করবে না। তা না হলে আপনি ইতিহাসের পান্নায়, ইতিহাসের বুকে আপনাকে লোকে মানে ঘৃণিত ঘৃণা করবে, এটাই আমার বক্তব্য। তারপরে আরো আরো যে সমস্ত কথা তারা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে কর্ণ তার মনের কি প্রভাব পড়বে এবং বিদুরও নিজস্ব বক্তব্য রাখবেন এবং ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করবেন, সেগুলি আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আগামী দিন শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় আজকের সিদ্ধ বাবার মহোৎসব অনুষ্ঠান কি জয় শ্রী শ্রী সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী পণ্ডিত বাবা কি জয় শ্রী শ্রী সিদ্ধ বাবা কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয় অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয় সমবেত বৈষ্ণবগণ কি জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।